الحمد لله الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه فإن لم تفعلوا تكن فساد كبير في الأرض أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله رمضان مبارك পরে আর এক বরকতময় মাস আমরা পেয়েছিলাম এখনো চলতেছে শাওয়ালুল মুকাররম এই মাসে যেসব কাজ গুরুত্বপূর্ণ আমি ইতিপূর্বে তার ব্যাখ্যা দিয়েছি তার মধ্যে একটা কথা বলেছিলাম বিবাহ শাদি বারো মাস জায়েজ কিন্তু আমাদের প্রিয় নবীজি এই মাসকে প্রাধান্য দিয়েছেন তোমাদের তৌফিক হইলে এই মাসের মধ্যে কর এই মাসের আজকে হল শেষ জুমা এই জন্য বিবাহ সাদের কয়েকটা মাসআলা যে ব্যাপারে আমরা ভুল করে থাকি বিবাহ সাদের বরকত নষ্ট হয়ে যায় দাম্পত্য জীবনে শান্তি আসে না ঝগড়া ঝাঁটি হইতে থাকে শেষ পর্যন্ত তালাক না হয় খুন খারাপি এগুলো হইতে থাকে এর গোড়া হল যে আল্লাহর নাফরমানি করা হয়েছে আল্লাহকে নারাজ করা হয়েছে তার আসল শাস্তি আখেরাতে হবে তো প্রত্যেকটা গুনাহের আসল শাস্তি আখেরাতে হয় তবে দুনিয়াতেও তার কিছু আলামত পাওয়া যায় সেই আলামত হল এই দাম্পত্য জীবনের আসল উদ্দেশ্য কি শান্তি হাসিল করা একজন জীবন সঙ্গিনী ছাড়া একটা মানুষ শান্তি পাইতে পারে না হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রাখছিলেন কিন্তু দেখা গেল জান্নাতে সব নেয়ামত পাওয়ার পরও তিনি কোন একটা অভাব অনুভব করতেছেন তো আল্লাহ তো সব বুঝেন দিলের খবর রাখেন তখন ওনার থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবন সঙ্গিনীকে সৃষ্টি করলেন, যাকে আমরা বলি মা হাওয়া, শব্দটা হল হাওয়া, আমরা বাংলা হাওয়া বলি, তা হাওয়া বাতাস না, শব্দটা হাওয়া, ওনাকে সৃষ্টি করলেন। তখন উনি জান্নাতের নেয়ামত উনি পুরোপুরি লাভ করলেন, ভোগ করলেন। এর আগে একটা অভাব রয়ে গেছিল, খুবই জরুরি জিনিস একটা মানুষের জীবনের জন্য। সুরার নিঃস্বার্থতে বলা হয়েছে আল্লাহকে ভয় করো, যে আল্লাহ প্রথমে একজন মানুষ বানিয়েছে, একজন আদম বানিয়েছেন, তার থেকে তার বিবিকে বানিয়েছে হাওয়া আলাইহাসসালাম। এরপরে এনাদেরকে কিছুদিন বেহেশতে রাখছে, রেখে একটা হেকমতের মাধ্যমে ওনাদেরকে দুনিয়ায় পাঠাই দিছে। দুনিয়ায় পাঠাই দেওয়ার পরে ওই দুইজন থেকে অনেক সন্তান সৃষ্টি হয়েছে, তাদের থেকে আরো সন্তান সৃষ্টি হয়েছে। এইভাবে পুরা পৃথিবী আদম সন্তান দিয়ে ভরে গেছে, কিন্তু শুরু তো একজন, তার থেকে তার বিবি। তো সেই আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অমিন আয়াতিহি, আল্লাহর অনেক নিদর্শন আছে যেটাকে দিয়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহর কুদরত জানা যায়। একটা নিদর্শন হল এই আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কুদরতের নিদর্শন। তোমাদের থেকে মহিলার জন্য পুরুষ, পুরুষের জন্য মহিলা, মিন আনফুসিকুম তোমাদের থেকে। এখানে ইঙ্গিত হয়ে গেল অন্য কোন প্রাণীর সাথে মানুষের বিবাহ শাদী মিলন নাজায়েজ, নাজায়েজ। মানুষের সম্পর্ক মানুষের সাথে হবে। কয়েকদিন আগে আমার কাছে একটা ফতোয়া আসছে ফরিদপুর থেকে, ওখানে এক লোকের বিবাহ হয়েছে এক জিনের সাথে। জিন মানে মহিলা জিনকে পরি বলে, তার সাথে বিবাহ হয়েছে। সেই পরি প্রত্যেকদিন আসে, ওর সাথে রাত কাটায়, মানুষের সুরতে আসে, ওরা তো সুরত ধারণ করতে পারে, তো এটা জায়েজ হল কিনা? আমরা ফতোয়া দিয়েছি এটা জায়েজ হবে না। এখান থেকে যে আওলাদ হয় এটা কি হবে, মানুষ হবে না জিন হবে? একদিকে মানুষ আর একদিকে জিন, তো শরিয়াতে এটা এলাও করে নাই। এই জন্য আল্লাহ বলতেছেন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গিনী আল্লাহ বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের কাছে যে সুখ শান্তি লাভ করবে, তাদেরকে পেয়ে তোমার জীবনকে সুখী করবে। হাদিসে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পেরেশানির সময় হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না নবীজিকে সান্ত্বনা দিছে, নবীজিকে সান্ত্বনা দিছে। প্রত্যেক জামানায় নেককার মহিলারা স্বামীকে দীনের উপরে থাকার জন্য সহযোগিতা করে, আর বদ্দিন মহিলারা স্বামীকে উল্টা পথে নেওয়ার জন্য উৎসাহিত করে। কারণ বিবি যদি বদ্দিন হয়, আল্লাহর ভয় নেই, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, সে স্বামীকে উল্টা পথে নেবে, ঘুষ খাইতে বাধ্য করবে, দুর্নীতি করতে বাধ্য করবে, তার পয়সার দরকার, তার গাড়ি বাড়ির দরকার, অথচ এগুলো জরুরি কিছু না। আল্লাহ যদি হালাল ভাবে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে রিক্সায় চড়াই জীবন পার হয়ে যাবে, ক্ষতি কি? গাড়ি বাড়ি যদি না হয় রিক্সায় চড়ে জীবন পার করে দেয়, কত অফিসার এখনো আল্লাহর জমিনে আছে, অনেক উপরের র্যাঙ্কে চাকরি করছে, কিন্তু তার গাড়ি বাড়ি হয়নি। কেন? সে 100% হকের পড়ছিল, যা বেতন পেয়েছে এই দিয়ে চলছে, দেন বাম করে নাই। এরকম আল্লাহর বান্দা এখনো জমিনে আছে, এখনো আছে। তো আমি বলতেছিলাম যে নেক বিবি প্রত্যেকটা কদমে কদমে স্বামীকে সহযোগিতা করে, এতে তার জীবন সুখে রয়ে যায়। শুধু বিল্ডিং আর গাড়ি বাড়ি দিয়ে সুখ হয় না, আল্লাহ এটাকে বলতেছি লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এক অপূর্ব মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, এবং একজনকে আর একজনের জন্য খুব দয়ালু করে দিয়েছেন, সুখে দুঃখে আপনার পাশে আস। কিন্তু বদ্দিন মহিলা হলে আপনার দুর্দিনে আপনার পাশে থাকবে না, চলে যাবে। আর আল্লাহ আলা হলে সর্বাবস্থায় সুখে দুঃখে আপনার পাশে, অপূর্ব মহাব্বত আল্লাহ সৃষ্টি করছে। যে কারণে যে কেউ মারা যাক 3 দিন শোক পালন করা যায়, কিন্তু স্বামী স্ত্রীর জন্য এমন এক নেয়ামত যেখানে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে, যেটা বাপের জন্য করে নাই এটা স্বামীর জন্য। কারণ স্বামী স্ত্রী দুইজন মিলে কেমন যেন একজন মানুষ, একজন আরেকজনের অংশ, এটাও কোরআনে আসছে, হুন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না, একজন আরেকজনের অংশ, একজন আরেকজন থেকে ফায়দা উঠায়, দিন শেখে, দিনের উপরে চলে, দিনের খেদমত করে। তো এগুলো মৌলিক আয়াত যেখানে বিবাহ সাদীর উদ্দেশ্য আল্লাহ বলে দিচ্ছেন। এই বিবাহ সাদীর খুতবা দেওয়ার সময় আমাদের নবীজি যে আয়াতগুলো পড়তেন, সবগুলো আয়াতে তাকওয়া তাকওয়া তাকওয়া, আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো, 3টা আয়াত পড়তেন, 3 আয়াতে তাকওয়া। এই বিবাহ সাদী উপলক্ষে কোন গুনাহ তোমাদের দ্বারা না হয়, এখন তো গুনাহের তালিকা করা হয় করে একটা একটা করে এক এক দফা করে বাস্তবায়ন করা হয়, গুনাহের তালিকা করা হয়, এবং সে গুনাহ আঞ্জাম দেওয়ার জন্য হল তৈরি করা হয়েছে, রেখে না আসো গুনাহার কমপ্লিট কোর্স পুরা হয়ে যাবে। যেখানে নবীদের তাকওয়া তাকওয়া করতেছে গুনাহ না হয়, আর এখন মুসলমানদের বিবাহের ভিতরে যেমন অপব্যয় অপচয় বেপর্দা গান বাদ্য নাজায়েজ দাবি দেওয়া এইগুলো দিয়ে ভরা, এই তো কাফের মুশরিকদের বিবাহ। তাকওয়া কোথায় থাকল? দুই নম্বর নবীজি বলেছেন দুনিয়াদাররা সৌন্দর্যের ভিত্তিতে বিবাহ করে, কেউ মালের ভিত্তিতে, কেউ বংশ মর্যাদার ভিত্তিতে। তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারির সাথে ওইগুলো পাওয়া গেলে যাক, না গেলে ছাড়ো বাদ দাও, ওটাকে ভিত্তি বানায়ও না। ইহুদিরা সৌন্দর্যকে প্রাধান্য দেয়, তাদের বিবাহের ভিত্তি হল সৌন্দর্য। খ্রিস্টানরা মালকে প্রাধান্য দেয়, মাল থাকতে হবে। মুশরিকরা বংশ মর্যাদাকে প্রাধান্য দেয়, বংশ মর্যাদা বেশি থাকতে হবে। সে বংশ মর্যাদা ঠিক করে কিভাবে? কার ঘরে কত বছরের পুরানা মদ আছে সে তত সম্মানী। বংশ মর্যাদার ভিত্তিতে যে বিয়ে হয়েছে, সে বংশ মর্যাদা ঠিক করে কি দিয়ে? পুরানা মদ দিয়ে। দেখেন, শরীয়ত না থাকলে মানুষের দিমাগ তাকে কোথায় পৌঁছায় দেয়? পুরানা মদ দিয়ে বংশ মর্যাদা সাবিত হয়, প্রমাণিত হয়। আরবরা এই করত। ইসলাম বলে দিনদারি দেখো, কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়ে কিনা, বাপ মার সেবা করে কিনা, ওই খানদানের মেয়েরা স্বামীর খেদমত করে কিনা, আনুগত্যশীল কিনা, এগুলো দেখো। দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে এবং নবীদের আশ্বাস দিচ্ছেন যে তাহলে তোমরা কামিয়াব হইবা। বিবাহের যে মূল উদ্দেশ্য নিজেকে গোনা থেকে বাঁচানো, নেক সন্তান লাভ করা, সুখ শান্তি অর্জন করা, তিনটা উদ্দেশ্য। নিজেকে গোনা থেকে বাঁচানো, নেক সন্তান লাভ করা এবং জীবনটাকে সুখময় করা। নবীজি বলতেছেন দিনদারিকে প্রাধান্য দাও, এর ভিত্তিতে বিবাহ করো, এই নিয়ামত গুলো পেয়ে যাইবা। কিন্তু এখন অনেক বাপ মা তাদের দিনদারি নেই, ছেলে কলেজ ভার্সিটিতে পড়ে, তবলিগ জামাতে দেয় বা ওলামাদের বয়ান শুনে তার মধ্যে দিনদারি আসে, এখন বাপ মার সাথে টক্কর লেগে যায়। সে দাঁড়িয়ে রাখতে চায়, বাপ মা রাজি নেই, এই নিয়ে ঝগড়া ঝাঁটি মারামারি। তুই এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখবে কেন? দাঁড়ির কেউ অল্প বয়স আছে নাকি? যে বয়সে দাঁড়িয়ে রাখতে হবে ওই বয়সে তো আল্লাহ দাঁড়িটা দিছে, এর আগে কি কেউ দাঁড়িয়ে উঠাইতে পারে? যে বয়সে দাঁড়িয়ে রাখতে হবে ওই বয়সে দিছে, তাহলে অল্প বয়স দাঁড়িয়ে থাকতে কেমনে? একই পাঁচ বছরও দাঁড়িয়ে রাখছে। দেখেন বাপ মা কত বড় জাহেল, যে বয়সে দাঁড়িয়ে রাখতে হবে ওই বয়সে তার মুখে দাঁড়িয়ে আসবে, এর আগে তো আসবে না। এই নিয়ে মারামারি। অপরদিকে ছেলে চায় আমি বিয়েতে কোন যৌতুক দিব না, বাপ মা বাধ্য করে যৌতুক দিতে হবে, আমি তোর পিছনে খরচ করি রে। আরে ভালো কথা, খরচ করছেন তো মেয়ের বাপের থেকে উসুল করবেন, তো কই পেয়েছে? তাহলে আপনারও তো মেয়ে আছে, এই মেয়েগুলো বিয়ে দিতে দেয় যখন নাকি জামাইরা যৌতুক চাবে, তখন তো আমরা জমাজমি বাড়ি গাড়ি সব বেঁচে দিতে হবে। তখন বুঝবেন যে কত বড় অপরাধ এটা। ছেলে চায় আমি সুন্নত তরিকে করব, বাপ মা বাধা। ছেলে চায় আমি দিনদার মেয়েকে বিবাহ করব, বাপ মা বাধা। কেন দিনদার করবে? নামাজ পড়লে কি হয়? নাউজুবিল্লাহ। বোরকা পড়লে কি হয়? এই কয়ে বাপ মা পুরো শরীয়তকে অস্বীকার করে বেঈমান হয়ে গেছে। ছেলেকে না দাড়ি রাখতে দিবে, না দিনদার জায়গায় বিবাহ করতে দিবে, না যৌতুক ছাড়া বিয়ে করতে দিবে। বাপ মা ছিল নেয়ামত, কিন্তু এই বাপ মা এলেম না থাকার কারণে, ওলামাদের সহবতে না আসার কারণে ছেলের জন্য গজব হয়ে গেছে। যে বাপ মা নেয়ামত ছিল, এটা সন্তানের জন্য গজব আজাব। বাপ মা ছেলেকে উদ্বুদ্ধ করবে নবীর আদর্শ মতো চলার জন্য, অথচ তারা বাধা দিচ্ছে। এখানে বাপ মাকে মানা জায়েজ নেই। হাদিস আছে, লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক। খালেককে নাফরমানি করে কোন মাখলুককে খুশি করা জায়েজ নেই। আল্লাহকে নারাজ করে, অসন্তুষ্ট করে, বাপ মা হোক যেই হোক, পীর হোক যেই হোক, কাউকে খুশি করা জায়েজ নেই। পীর যদি চায় তার পায়ে সিজদা করা হোক, তো আপনার জন্য জায়েজ নেই, শিরক। তো এই একটা কথা যে বিবাহের ব্যাপারে দিনদারিকে প্রাধান্য দিতে হবে, যার জন্য বড় বাধা। বাপ মা যদি দিনদার না হয়, এরাই সবচেয়ে বড় বাধা। এরা ছেলের খায়ের খাই করতেছে না, ছেলের সাথে দুশ্মনী করতেছে, দুশ্মনী করতেছে। আল্লাহ তাদেরকে বুঝদান করুক। তিন নম্বর, পাত্র পাত্রী নির্বাচন হয়ে গেল, এখন একটা প্রশ্ন থাকে হল মেয়ের পক্ষ থেকে বিয়ের মজলিসে উকিল আসে, মেয়ে সরাসরি আসে না? আসলে কোন না যায় না, যদি বোরকা পরে আসে, এসে আলাদা বসে প্রস্তাব দেয় তো ঠিক আছে, কিন্তু সাধারণত রেওয়াজ নেই, উকিল আসে। টেলিফোনে বিবাহ জায়েজ নেই। হ্যাঁ, টেলিফোনে উকিল বানাই দিতে পারে, ওই উকিলে কবুল করবে, আমি অমুক ছেলের পক্ষ থেকে এই প্রস্তাব কবুল করলাম, কিন্তু সে আসলো না, কাউকে উকিল বানাই দিল না, তাহলে বিবাহ হবে না। কয় হুজুর ছবি দেখা গেছিল, কথা শোনা গেছিল, এতে হবে না। সাক্ষী যারা হবে তাদেরকে কারা ইজাব কবুল করলো, তাদেরকে সচক্ষে দেখতে হবে, তাদের মুখের আওয়াজ কানে শুনতে হবে, তখন বিবাহ সহি হবে। কে প্রস্তাব দিল, কে কবুল করলো, এটা সচক্ষে দেখতে হবে, সাক্ষীদের সচক্ষে। ছবি দেখা তো মানুষ দেখা না, এবং তাদের আওয়াজ, সরাসরি আওয়াজ, মোবাইলের মাধ্যমে না, সরাসরি আওয়াজ সাক্ষীদের শুনতে হবে, এটা টেলিফোনে সম্ভব পড় না। টেলিফোনের বিবাহ জায়েজ নেই, কেউ করে থাকলে আবার ঠিকভাবে করতে হবে। এই জন্য একান্ত অপারক হয়ে গেলে, ছেলে আসতে পারতেছে না, সে উকিল বানাই দিক, তার কোন আত্মীয়কে উকিল বানাই দিক, সে কবুল করবে। মজলিসে মেয়েরও উকিল আসবে, ছেলেরও উকিল আসবে, শেষ। তো আমাদের দেশে যে ভুলটা করা হয়, মেয়ের পক্ষ থেকে যে উকিল আসে, অনুমতি নিয়ে আসে, এজেন্ট নিয়ে আসে, এটা থার্ড পার্সনকে বানানো হয়। শরীয়ত চায় তার বাপ উকিল হোক, বাপ। আমি আমার মেয়েকে এত টাকার দেনমোহরে তোমার কাছে বিবাহ দিলাম, এইভাবে বলবে, বাপে বলবে, এটা চাচায় বলবে, দাদায় বলবে, নানায় বলবে, ভাইয়ে বলবে, যারা মাহারাম, যাদের সাথে ওই মেয়েটা দেখা করা যায়, তাদেরকে উকিল হবে। কিন্তু আমাদের দেশে তৃতীয় ব্যক্তিকে বানানো হয়, আবার তার নাম দেওয়া হয়েছে উকিল বাপ। তৃতীয় ব্যক্তিকে বানানো হয়েছে, এটা এক ভুল। সে বেপর্দা করবে, অনুমতি নিতে দিয়ে কি করবে, বেপর্দা করবে, আবার তার নাম দেওয়া হয়েছে কি, উকিল বাপ। উকিল বাপ নামে কোন সম্পর্ক আমাদের শরীয়তে নেই। উকিল বাপ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। এগুলো আমাদের শরীয়তে উকিল বাপ নামে কোন জন্তু দুনিয়াতে নেই। উকিল তো তার নিজের বাপ হবে, কারণ কি, এরকম বানাইলে মহিলা ওকে বাপ মনে করে, সারা জীবন তার সামনে যায়, বাপ তো বাপের সাথে পর্দা কিসের, আর এটা কিসের বাপ হলো, এটা তো কোনো বাপ না, এটা একটা বেগানা আজনবী। শ্বশুর শাশুড়কে বাপ মা বলে, এটা সম্মানস্বরূপ বলে, তার স্বামীর বাপ তারও বাপ, স্বামীর মা তারও মা, এখানে একটা কারণ আছে, ওইখানে তো কোনো কারণ নেই। এই জন্য এই প্রথা উঠাই দিতে হবে, এই প্রথা, থার্ড পার্সনকে উকিল বাপ বানানো উঠাই দিতে। ব্রিটিশ সিলেবাসে এসব কথা কিছুই নেই। আপনাদের শোনাইছিলাম মনে হয় কোন সময়, যে গুলশানের এক লোক সবচেয়ে দামি চাদর আনছে উকিল বাপের জন্য, 12,000 না কত হাজার টাকা দিয়ে, আর তার থেকে একটু কম দামি আনছে তার শ্বশুরের জন্য, আর তার থেকে কম দামি আনছে নিজের বাপের জন্য। পরে এখনো দেয় নাই, তার আগে সে একটু পরামর্শ করছে আমাদের মুরব্বী যাত্রা বাড়ির হুজুর শেখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান, ওনা উনি গুলশানে নামাজ পড়ান, ওনাকে প্রশ্ন করছে যে আমি এই করছি, হজের থেকে এগুলো নিয়ে আসছি, এগুলো ঠিক হয়েছে কিনা। তো উনি জানতে চাইলেন না, আপনার ব্যাখ্যা কি, কেন করলেন, সবচেয়ে দামিটা উকিল বাপ, বলে এই জন্য করছি যে উকিল বাপের সবচেয়ে অবদান বেশি, তিনি আমার বিবিকে আমার হাতে তুলে দিছে, সবচেয়ে অবদান তার বেশি। আর দুই নম্বর মেয়ের বাপ, ওনার অবদানটা দুই নম্বরে, উনি যদি না হইতো তো আমার মেয়ে তো, মেয়ের জনক তো উনি, উনি তো জন্মদাতা, উনি জন্ম না দিলে আমি পাইতাম কোথায়, এই যে উনি সেকেন্ড। আর আমার বাপ, ওনার তার কোনো অবদানই নেই, এজন্য ওনার জন্য সবচেয়ে নিম্ন দামেরটা ওনার জন্য আসছে। পরে উনি বুঝাই দিলেন যে আপনি যা বুঝাইলেন সব ভুল, একটা আমাদের শরীয়ত মত হয় নাই, সবচেয়ে দামিটা দেন আপনার বাপকে, সেকেন্ড দামেরটা দেন শ্বশুরকে, আর উকিল বাপরে কিছুই দিয়েন না। এই অদ্ভুত জানোয়ার, এর কিছুই দেওয়ার দরকার নেই। উনি বুঝাই দিলেন যে তখন বুঝতে উল্টা হয়ে গেছে, এই প্রথাটা উঠাই দিতে হবে। মেয়ের যে মাহরাম, যার সাথে পর্দা নেই, তার কেউ উকিল হবে, এটা হল মশলা, এটা হল মশলা। আর বিয়ের মধ্যে দুটাই মাত্র লেনদেন আছে, ছেলে তার বিবিকে মোহর দিবে তৌফিক অনুযায়ী, সবার জন্য মোহরে ফাতেমি না, তৌফিক অনুযায়ী। সর্বনিম্ন মোহর হল শরিয়াতে 3,000 টাকা, আড়াই 3 তোলা রূপা, আড়াই ভরি বা 3 ভরি রূপার যে বাজার মূল্য তা সর্বোচ্চ 3,000 টাকা হয়। এর কম যদি কেউ মোহর ধরে তাহলে বিবাহ হবে না, উপরে আপনার তৌফিক অনুযায়ী। কিন্তু মোহরে ফাতেমির বেশি না করা উচিত। মোহরে ফাতেমি 150 তোলা রূপার বাজার মূল্য, এর থেকে বেশি করার অর্থ হলেই যে আপনার মেয়ে নবীজির মেয়ের থেকে অনেক দামি, এটা বেয়াদবি। এখন আপনি প্রশ্ন করবেন, আল্লাহ আমার এত টাকা দিছে, রাখার তো জায়গা পাইতেছি না, আপনি মোহরও বাড়াইতে দিবেন না, তাহলে আমি টাকাটা কোথায় খরচ করব? তো আপনার প্রশ্নের জবাব এই, বিবাহ মোহরে ফাতিমিত হয়ে দেখ, পরে আপনি স্ত্রীকে হাদিয়া দেন, 20 লাখ দেন, 50 লাখ দেন, পরে দেন। বিবাহটা মোহরে ফাতিমিত হোক, টাকা বেশি, কিন্তু সবার জন্য এটা না। আমার একটা গরিব মানুষ বিয়ে পড়াইতে আসছে, আমি বললাম কত ঠিক করতেছেন, তখনও ঠিক হয় নাই, ওরা বলে আমরা 1 লাখ ধরতেছি, না উনি গরিব মানুষ রিক্সা চালায়, উনি 1 লাখ টাকা করতে দিবে, আর মেয়ের পক্ষ মানতেই রাজে না, কয় না হুজুর এটা করতে হবে, 1 লাখ মানতেই হবে। আমি চাইছিলাম 10-20 হাজারে করুক, যাতে অল্প অল্প করে পরিশোধ করতে পারে, কিন্তু মেয়ে পক্ষ নারাজ। কেন আপনার তো জোর দিচ্ছেন কেন? যে লোকটাকে আপনি ছেলে বানাইতেছেন, জামাই বানানো মানে কি ছেলে বানানো, তার উপরে একটা বোঝা চাপাই দেওয়া, জীবনেও বোঝাটা বহন করতে পারলো না, বোঝাটা নামাইতে পারলো না, দরকারটা কি? কম রাখেন। তখন মেয়ে পক্ষ আমার বলল যে না হুজুর, এটা হলো বাজার রেট, 1 লাখ টাকা হলো বাজার রেট, এর থেকে কমানো যাবে না, আজকাল বাজার দর এই চলতেছে। আমি তো আশ্চর্য হয়ে গেল যে মোহরের আবার বাজার রেট থাকে, এটা তো শরীয়ত বলে নাই। শরীয়ত তো বলছে তৌফিক করে যায় দাও, এটা একটা ঋণ, অবশ্যই শোধ করতে হবে, অবশ্যই শোধ করতে হবে। কারো কাছে কর্জ নিলে ওটার যে পজিশন, এই মোহরের এই পজিশন। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, যদি কেউ বড় অঙ্কের মোহর বাঁধে আর সেটা পরিশোধ করার নিয়ত না থাকে, তো সে বিবাহ করা সত্ত্বেও স্ত্রীর সাথে জিনা হবে এবং ওই লোকটা হাসরের ময়দানে জিনাকারীর কাতারে উঠবে। মোহরটা তো মামুলি না, যা একটা ধরে দিলাম, যা শোধ করতে পারবে এটা ধরতে হবে, যদি না মানে ওখানে বিবাহ করবে না। মেয়ের পক্ষ দিয়ে বাড়াবাড়ি করে যে আমাদের এত দিতে হবে, 10 লাখ দিতে হবে, চলো দরকার নেই। এই জন্য বলা হয় আগে সব কথা ফাইনাল হোক, মোহর কত হবে ফাইনাল হোক, ফাইনাল হওয়ার পরে দুটো পক্ষ যদি মিল হয় তখন তখন মেয়েকে দেখবে, দেখার পরে পছন্দ হলে বিয়ে হয়ে যাবে, দেখাটা সবার শেষে। এর আগে আনুষঙ্গিক যত কথা আছে এইগুলো মিল হয় কিনা দেখতে হবে, মিল হলে সর্বশেষ দেখবে। আমাদের সে আগেই দেখে, দেখে পাগল হয়ে যায়, এখন মেয়ের পক্ষ যা কয় তাই মানে, পাগল হয়ে গেছে। আর পাগল হওয়ার কি দরকার? হাদিসের মধ্যে আসছে কোন মহিলার উপর যদি তোমার নজর পড়ে তো ঘরে এসে বিবির কাছে যাও, কেন? যে মহিলা তুমি দেখছো খুবই সুন্দরী, ওর কাছে যা সামান আছে সব তোমার বিবির কাছে আছে, ওর কাছে কিছুই বেশি নেই। তুমি যারে দেখে পাগল হয়েছ তার কাছে কোনো কিছু বেশি নেই। আর সে যেহেতু বেপর্দা ছিল, বেপর্দা এটা একটা মানসিক রোগ, মেয়েরা যে বেপর্দা চলে, উলঙ্গপনা করে, বেহায়া করে, এটা চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা সে মানসিক রোগ, সে রোগী হয়ে গেছে, তার রুচি নষ্ট হয়ে গেছে। তা না হলে সে মহিলা হয়ে এমন বেহায়া হইতে পারে না, এমন বেহায়া হইতে পারে না। একে চিকিৎসা দেন, কোন ভালো হোমিও ডাক্তার থেকে চিকিৎসা দেন, দিলে ওর মনোরোগ ঠিক হয়ে যাবে, এই অশালীন সে চলবে না। এটা একটা রোগ, এটা ব্রিটিশ সিলেবাস, স্কুল কলেজের সিলেবাস, ওটা সাইড এফেক্ট, সাইড এফেক্টে সে বেহায়া হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে, পুরুষের মতো প্যান্ট পরছে, পুরুষের মতো চুল কাটতেছে, চুল একদম ব্যাটাতে মতো কাটছে, আর কিছু তো নেই, সব খোলা। তো এই জন্য বিবাহতে বলতেছিলাম দুটাই খরচ, মোহর দিতে হবে, অলিমা খাওয়াইতে হবে, আর কোন খরচ নেই। কিন্তু এখন যে শর্ত করা হয়, ছেলের পক্ষ শর্ত করে আমার এত লোক খাওয়াইতে হবে, এত লোক খাওয়াইতে হবে, 300 লোক খাওয়াইতে হবে, মেয়ের বাপের কাছে শর্ত করে, এটা শরীয়তে এলাও না। এই খানা সম্পর্কে হাদিসে আসছে, দাখালা সারেকান ও খরাজা মুগীরান, এই দাওয়াত যারা খাইল এরা চোর হয়ে ঢুকল, এরা ডাকাত হয়ে বেরোয় আসল। একত্ব খানা খাইলেন, খেয়ে নবীজির জমানে দুটা টাইটেল পাইলেন, চোর ডাকাত। কোন আলেমে দেয় নাই কিন্তু এই টাইটেল নবীজি দিচ্ছেন। দেখালা সার একান, সার এক মানে চোর, অখরাজা মুগীরান, মুগীর মানে ডাকাত। তো দরকারটা কি? ছেলে পক্ষের অলিমা খাওয়া যাবে, এটা তো শরীয়তে আছে, ছেলে পক্ষ অলিমার দাওয়াত দিছে, ঠিক আছে, মেয়ের কাছে যে খাওয়া হইতেছে মেয়ের বাপের বাড়ি, হাদিসে মেয়ের বাপের বাড়ি কোন অনুষ্ঠানের কথা কোন হাদিসে পাওয়া যায় না, যদি থাকত ওটার একটা নাম থাকত, ছেলে পক্ষ ধর নাম আছে অলিমা, ওটার নাম কি? যদি খানা থাকত ওটার নাম থাকত, কোন নাম তো নেই, কোন নাম নেই। এই জন্য ছেলের সাথে দু পাঁচজন যাবে, ওদেরকে মেহমানদারি করে দিয়ে দেবে, মেয়েকে দিয়ে দেবে, আর মেয়েকে বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন আসবে, তারা যা আসে তাই খেয়ে নেবে, অথবা তারা প্রত্যেকে নিজের বাড়ির থেকে টিফিন কারিকে ভর্তি করে করে খানা নিয়ে আসবে, এতে সবাই মিলে খেয়ে নেবে। সর্বশেষ কথা, এই যে দাম্পত্য জীবনে সুখী হইতেছে না কেন, এর মূল কি? আল্লাহ কোরআনে বলতেছে সুখ শান্তি অর্জন করার জন্য বিবাহ এটা হইতেছে না, বিশেষ করে যারা উচ্চ শিক্ষিত, যারা পয়সাওয়ালা, তারা দাম্পত্য জীবনে অনেকেই খুবই বিপদে আছে। ঘটনা কি? ঘটনা এই, ছেলে জানে যে আমি তাকে বিবাহ করছি, এই মেয়েটা স্কুল লাইফে অনেক বন্ধু ছিল, এখনো তাদের সাথে যোগাযোগ আছে, বিবাহের পরে স্বামী এটা মানতে পারে না, এটা শেরেক। এটা কি? আল্লাহর সাথে না, স্বামীর সাথে শেরেক। আমি তোমার স্বামী আর ওইগুলো কি? এইগুলো শেরেক, এটা স্বামী মানবে না। আমার স্ত্রীও জানে যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে, এর কলেজ লাইফে, ভার্সিটি লাইফে অনেকগুলো মেয়ের সাথে সম্পর্ক ছিল, বিয়ের পরও তাদের সাথে দেখা সাক্ষাৎ আছে,
তা স্ত্রী মানতে পারে না।
আমি একা তোমার স্ত্রী, ওইগুলো কি? ওইগুলো তো তুমি শেরেক করতেছ, দুজন শেরেক করতেছে, স্বামীও স্ত্রীর সাথে শেরেক করতেছে, আরো মহিলাদের সাথে সম্পর্ক, স্ত্রীও স্বামীর সাথে শেরেক করতেছে, হ্যাঁ কোন দিক দিয়ে, আরো বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক। এই জিনিসটা নিয়ে একজন আরেকজনকে কোন সময় বিশ্বাস করতে পারে না, সন্দেহ কাজ করে, সন্দেহ সব সময় কাজ করে, কই গেল, কোন বন্ধুর সাথে গেল, এটা মাথায় কাজ করে, এবং একজন আরেকজনের মোবাইল চেক করতে থাকে, মোবাইল চেক করতে থাকে, নাম্বার গুলো কার, ওখানে আর ফোন করে জানে আপনি কে, এই সন্দেহ করতে করতে ভালোবাসার কিছুই হয় না, মহব্বতের কিছুই হয় না, মারামারি কাটাকাটি হয়, শেষ পর্যন্ত তালাক হয়ে যায়। এই জন্য একমাত্র রাস্তা, যা হয়েছে হয়েছে, তওবা করো, পিছনে ভুল হয়েছে, তুমি মশলা জানতে না, এখন জানছো যে ওইগুলো ভুল ছিল, নাজায়েজ ছিল, বিবাহের পূর্বে কোন মহিলার সাথে সম্পর্ক হারাম, কোন মহিলার জন্য কোন পুরুষের সাথে সম্পর্ক করা হারাম, এই হারাম থেকে ভালো করে তওবা করো, কান্নাকাটি করে তওবা করো, করে তাদের সাথে সম্পর্ক বাকি জিন্দেগির জন্য ছিন্ন করো, একদম ছিন্ন। তারা ফোন করলো, ফোন উঠাবে না, কথা বলবে না, দরকার হয় নাম্বার চেঞ্জ করে ফেলবে, বা যেভাবে হোক চিরজীবনের জন্য, বাস আল্লাহ যাকে স্বামী সাব্যস্ত করছে তার সাথে সম্পর্ক, আল্লাহ যাকে স্ত্রী সাব্যস্ত করছে তার সাথে সম্পর্ক, আর কারোর সাথে সম্পর্ক নেই। দুজন যদি এইভাবে তওবা করে এবং পূর্বের সম্পর্ক ছিন্ন করে দেয়, তো আল্লাহ তাদেরকে সুখ শান্তি দিয়ে দিবেন, দাম্পত্য জীবনে তারা সুখ পাবে, শান্তিতে থাকবে, আরামে থাকবে, দিনদারির সাথে থাকবে। এই জন্য আমাদেরকে ওলামাদের সবাতে আসতে হবে, কলেজ ভার্সিটির সিলেবাসে স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে কিছুই লেখা নেই, বাপ মার সাথে কিভাবে আচরণ করতে হবে স্কুল কলেজের বইতে লেখা নেই, যে কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বাড়তেই আছে। বাপের সাথে কি আচরণ করতে হবে এটা যদি স্কুল কলেজের বইতে লেখা থাকতো, তাহলে এদেশে মুসলমানদের দেশে কোন বৃদ্ধাশ্রম সৃষ্টি হতো না। সৃষ্টি হইল, ওই লোকটা নিজেই ওখানে পড়ে থাকতো, যে বানাইছে ওই থাকতো, আর কোন লোক যাইত না, সিদ্ধান্ত লোক যাইতেছে, এবং পত্র পত্রিকা যা আসতেছে তাদের ছেলে পেলে তিন চারজন বড় বড় অফিসার, পুলিশ অফিসার, অমুক কিছু, তাদের মা বাপেরা ওইখানে, তাদের মা বাপেরা ওইখানে, অনেক কাকতি মিনতি করছে, আমার ঘরে না রাখিস, আমার বারান্দার এক কোনায় রাখিস, কিন্তু মানে নাই, মানে নাই, বিশেষ করে স্ত্রী মানে না, কয় না উনি ঘরে থাকলে আমাদের ঘর নোংরা হয়ে যাবে। আরে ঘর নোংরা হয়ে যাবে, তুমি সাফ করার লোক রাখো, বাচ্চারা নোংরা করে না, তোমাদের যে বাচ্চা কাচ্চা হইতে তারা ঘর নোংরা করে না, তো সেটা বরদাস্ত করতে পারলে এই বুড়ারটা বরদাস্ত করতে কি সমস্যা? অথচ কোরআন হাদিসে এটা বাপমার এমন একটা বয়স যে এই বয়সে ছেলে মেয়ের জন্য খেদমত করে জান্নাত হাসিল করার মূল সময় এটা। জোয়ান বয়সে তার ছেলে ফেলের দরকার পড়ে না, সে নিজেই সব করতে পারে, এখন তো সে বিছানায় পড়ে গেছে, এখন সে সবার মুখাপেক্ষী হয়ে গেছে, এবং আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইন্দা কুমা ইন্দা আহাদিকুমাল কিবার, যদি বাপমার দুইজন বা একজন বৃদ্ধ অবস্থায় তোমরা পাও, তো তাদেরকে খেদমত করো, সেবা করো, করে আল্লাহকে রাজি করে জান্নাত অর্জন করো। তো এইটা জান্নাত অর্জন করার মোক্ষম সময়, ঠিক সেই সময় এটা বাড়িতে বের করে দিস, দিয়ে দোজক অজব করে নিস, জান্নাত অজব করার টাইমে তাদেরকে বের করে দিয়ে
দোজক অজব করে নিছে।
প্রায় দেখবেন পত্র পত্রিকায় ওরা ওই বৃদ্ধাশ্রমের লোকদেরকে সাক্ষাৎকার নেয়, নিয়ে পত্র পত্রিকায় এগুলো ছাপে। কি করুন তাদের জিন্দগি, এই অবস্থা তারা ছেলে পেলের জন্য দেয়া দেয় দোয়া করতেছে। যে ছেলে পেলে ঘরের থেকে বের করে দিল, অথচ এই ঘরটা কিন্তু বাপ বানাইছে। যে ঘরের থেকে তারকে বের করে দিল, এই ঘরটা ওই বুড়ার বানানো, কিন্তু বুড়া বয়সে তাকে থাকতে দেওয়া হলো না। এর বদদোয়া তার লাগবে না? এই জন্য ইসলামী শিক্ষা যদি থাকতো স্কুল কলেজে, বা তারা অন্তত ওলামাদের সোহবতে আসতো, তাহলে কখনো এই কাজ করতো না। বিবি মানবে না, বিবির আউট করে দাও, দুনিয়াতে আরো মহিলা আছে। বিবি যদি আপনার বাপ মাকে বরদাস্ত না করে, বিবি আউট, দিনদার মহিলা আসবে। কিন্তু বাপ মাকে তো আউট করা যাবে না, বাপ মা তো নির্দিষ্ট, ওই দুজনই, তিন নম্বর কোন বাপ মা নেই। বিবি পরিবর্তন শরীয়তে আছে, বাপ মার পরিবর্তন শরীয়তে নেই। এই কথাগুলো ব্যাপক তালিম হইতে হবে, আলোচনা হইতে হবে, তাহলে দাম্পত্য জীবনও সুখী হবে এবং বাপ মা যখন বুড়া হবে তো বৃদ্ধ বয়সে ছেলে পেলের সেবা পাবে, খেদমত পাবে। তা নাহলে কিন্তু সেবা পাওয়া যাবে না, আমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।